الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
গত খুতবায় হযরত ঈসা আলাইহিস সালামের প্রেক্ষাপটে আমি রাফা শব্দ এবং এর অর্থ তুলে ধরেছিলাম আর বলেছিলাম যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে সমস্ত আয়াতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে রাফায়ুকা ইলাইয়া বা রাফাউল্লাহ ইলাই এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে সেগুলোর ব্যাখ্যা করেছেন খোদা তাআলার কুদসিয়ত তার পবিত্রতাকে দৃষ্টিতে রেখে এর প্রকৃত অর্থ কি তা তিনি তুলে ধরেছেন আজকে এ বিষয়টি অব্যাহত রাখব এবং স্পষ্ট করব যে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়াও অন্য কোন নবীর জন্য কোরআনে এ ধরনের বা অনুরূপ শব্দ ব্যবহার হয়েছে কিনা যা সেই নবী সম্পর্কে জড়দেহ বা সশরীরে আকাশে যাওয়ার অর্থ করা যায় কিনা এই শব্দগুলোর তা দেখব এই সম্পর্কে কোরআনের একটি আয়াত আছে যা হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন সূরা মরিয়মের আয়াত 57 এবং 58 নম্বর আয়াত ওয়াদকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা আর এই কিতাবে তুমি ইদ্রিসের বৃত্তান্ত উল্লেখ করো নিশ্চয়ই সে পরম সত্যবাদী নবী ছিল এবং আমরা তাকে অতি উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম এই আয়াতগুলোতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিসের তুলনায় বড় মর্যাদা দেয়া হয়েছে হযরত ঈসা আলাইহিসাল্লাম সম্পর্কে লেখা আছে বাররাফাউল্লাহ ইলাই আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উত্থিত করেছেন কিন্তু হযরত ইদ্রিস সম্পর্কে লেখা আছে যে রাফা'নাহু মাকানান আলিয়্যা আমরা তাকে এক উচ্চ বা উচ্চ মর্যাদায় বা উচ্চ স্থানে উন্নীত করেছি তাই মুসলমানদের কোরআনি শিক্ষা অনুসারে এদিকে দৃষ্টি দেওয়া উচিত আর আজকের যুগে যেখানে খোদার মনোনীত যুগ ইমাম যেখানে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে পুরো বিষয় অর্থাৎ আকাশে যাওয়ার বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট করেছেন যে এর স্বরূপ কি তিনি স্পষ্ট করেছেন যে সব নবীর রাফা হয় তারা উন্নীত হন সেটি আধ্যাত্মিক অর্থে হয়ে থাকে একইভাবে হযরত ঈসা আলাইহিস সালামেরও রাফা হয়েছে এবং আধ্যাত্মিক রাফা হয়েছে তিনি আধ্যাত্মিক অর্থে উপরে উত্থিত হয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের রাফার কথা কোরআনে যেখানে উল্লেখ আছে তা উল্লেখের বিশেষভাবে উদ্দেশ্য হল বা এই যে প্রসঙ্গে তা উল্লেখ করা হয়েছে সেই প্রসঙ্গ হল ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের উপর অপবাদ আরোপ করে, তারা বলে যে ক্রুশ বিদ্ধ হয় সে অভিশপ্ত হয়ে থাকে নাউজুবিল্লাহ। এই অপবাদ থেকে নির্দোষ প্রমাণের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে শব্দ ব্যবহার হয়েছে, কোরআন বলেছে যে তিনি ক্রুশে মারা যাননি বরং তার রাফা হয়েছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। খ্রিস্টানদের কাছে এর কোন প্রমাণ ছিল না, আর এমনিতেই পরবর্তী যুগে খ্রিস্ট ধর্মে অনেক পরিবর্তন আসে, ত্রিত্ববাদের ধারণা উপস্থাপন করে তারা এর প্রভাবে এসে হযরত ঈসা আলাইহিসসালামের অভিশপ্ত মৃত্যু এবং ক্রুশে মৃত্যুবরণকে তথাকথিত মৃত্যুবরণকে প্রায়শ্চিত্তবাদ নাম দিয়েছে এবং এ দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত যে তিনি এরপর জীবিত হয়ে আকাশে আরোহিত হয়েছেন বা সশরীরে আকাশে আরোহণ করেছেন আর আল্লাহর পাশে আকাশে বসে খোদার দায়িত্বাবলী তিনি পালন করছেন আর শেষ যুগে পৃথিবীতে বিচার কার্য পরিচালনার জন্য তিনি তার আগমন হবে। তারা যখনই যেই তখন তিন খোদার বিশ্বাসে বিশ্বাস রাখবে না, সে ধৃত হবে। এই হল খ্রিস্ট ধর্ম, এটি আজকালকার খ্রিস্টানদের বিশ্বাস। তাদের বিশ্বাস হল হযরত ঈসা আলাইহিসসালাম খোদার দায়িত্বাবলী পালনের জন্য বসে আছেন, কিন্তু আমি পূর্বেই বলেছি যে মুসলমানদের ভিতরেও হযরত ঈসার রাফাকে দৈহিক অর্থে নেওয়া হয় আর শেষ যুগে খুনি মাহদীর সাথে মিলিত হয়ে পৃথিবীকে মুসলমান বানানোর ধারণা রয়েছে আর এই দৃষ্টিভঙ্গি রয়েছে। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে গত জুমায় ইরানের প্রেসিডেন্টের কথা বলেছিলাম, তারও একই দৃষ্টিভঙ্গি। তার পত্রিকার সংবাদ ছিল, সেই পত্রিকা থেকে ভুল ধারণা সৃষ্টি হয়েছে, যদিও তিনি এটি বলেছেন যে হযরত ঈসা আলাইহিসসালাম নিজ জীবনে শিক্ষা দেননি, কিন্তু পরে আমি মূল ইংরেজি পত্রিকার সংবাদ পত্রিকা বের করেছি, উর্দু যারা লিখেছে তারা ভুল অনুবাদ করেছে। ইংরেজি পত্রিকায় লেখা আছে যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আবার আসবেন, মাহদীর সাথে মিলিত হয়ে তিনি কাজ করবেন, সংশোধনের কাজ করবেন। এটি সে পত্রিকা ইংরেজিতে লেখা ছিল, উর্দুতে তা বর্ণনা করা হয়নি। এবং আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর এটি বিশ্বাস যে হযরত ঈসা আলাইহিসসালাম শেষ যুগে আসবেন, খুনি মাহদীর সাথে একত্রিত সম্মিলিতভাবে কাজ করে পৃথিবীকে মুসলমান করবে, যে মুসলমান হবে না তাকে হত্যা করা হবে। এই হল বিশ্বাস তাদের। আমরা আহমদীরা সৌভাগ্যবান যে যুগের ইমাম এবং মসীহ মওউদকে মেনে এই নৃশংস এবং রক্ত ঝরানো বা রক্তাক্ত বিপ্লবের অংশ হওয়া থেকে আমরা মুক্ত। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কয়েকটি উদ্ধৃতি আমি উপস্থাপন করব, কিন্তু তার পূর্বে হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বাইবেলে যে লেখা আছে তা তুলে ধরছে। হযরত ঈসা সম্পর্কে বাইবেলে আছে তিনি আকাশে চলে গেছেন, কিন্তু ইদ্রিস সম্পর্কেও আদি পুস্তকের পঞ্চম অধ্যায়ের ২৪ নম্বর আয়াতে লিখিত রয়েছে যে খোদার সাথে তিনি হাঁটেন এবং এরপর তিনি অদৃশ্য হয়ে যান, কেননা খোদা তাআলা তাকে উত্থিত করেন। উর্দু বাইবেলের শব্দ উপস্থাপিত হল, ইংরেজি বাইবেলেও অনুরূপ শব্দ দেখা যায়। for God took him, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। সুতরাং বাইবেলে মসির আকাশে যাওয়ার উল্লেখ যদি থাকে, আর এই উল্লেখ রয়েছে লুকার ২৪তম অধ্যায়ের ৫১ নম্বর আয়াতে, ঈসা সম্পর্কে লেখা আছে আর ইদ্রিস সম্পর্কেও বাইবেলে একই কথা লেখা আছে। বাইবেলে তার নাম হল হনুক, তার উত্থিত হওয়ার কথা বাইবেলে দেখা যায়। যদি উপরে উত্থিত হওয়া খোদা হওয়ার প্রমাণ হয়ে থাকে, তাহলে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মাপকাঠিতে খোদাই, আর যদি হযরত ইদ্রিস সেই মর্যাদা পেতে না পারেন, তাহলে হযরত ঈসারও খোদা হওয়া প্রমাণিত হয় না। কোরআনে করিমের যতটুকু সম্পর্ক আছে, কোরআনের এই আয়াত যা আমি পাঠ করেছি, তাতে হযরত ইদ্রিসের কথা উল্লেখ আছে, আর হযরত ঈসার তুলনায় বড় এবং মহান রাফার অর্থ এটি বহন করে। অতএব বাইবেল এবং কোরআন উভয় গ্রন্থে ঈসা ছাড়াও অন্যদের অন্য কোন নবীর উত্থিত হওয়ার সংবাদ রয়েছে, আর এটি এই উভয় স্থানে এই কথাকেই রদ করে বা এই ধারণা প্রত্যাখ্যান করে যে হযরত ঈসা আলাইহিস সালাম কোন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন বা তার এমন কোন বড় কোন পদমর্যাদা ছিল না যা নবীর ঊর্ধ্বে কিছু হয়ে থাকে। খ্রিস্টানরা যদি না মানে, তার কারণ হল খ্রিস্ট ধর্মের ঐশিক গ্রন্থের শিক্ষাকে বিকৃত করা হয়েছে, তাই তারা মানবে না। কিন্তু মুসলমানদের অন্তত পক্ষে এই আয়াত থেকে পথের দিশা পাওয়া উচিত ছিল। খোদার প্রতিশ্রুতি আছে এবং সত্য প্রতিশ্রুতি, আর কেয়ামত পর্যন্ত এই প্রতিশ্রুতি সত্যই থাকবে যে কেয়ামত পর্যন্ত কখনো এই কোরআনে পরিবর্ধন প্রক্ষেপণ সম্ভব নয়। খোদা তাআলা স্বয়ং এর তত্ত্বাবধান করে থাকেন। আর আমি পূর্বেই বলেছি যে আজকে এ যুগে আল্লাহ তাআলা আমাদের পথ প্রদর্শনের জন্য তার পক্ষ থেকে এক ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছেন। এমন সময় তো এমন ভ্রান্ত তাফসীর এবং ব্যাখ্যার কোন বৈধতা দেখা যায় না। এখানে আমি কথা প্রসঙ্গে এটিও বলতে চাই যে ইহুদি সাহিত্যে হযরত ঈসা আলাইহিস সালাম বা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে এরা হনুক নাম দিয়ে থাকে, তার সম্পর্কে বিস্তারিত এবং স্পষ্টভাবে লেখা আছে যে তাকে খোদা তাআলা পৃথিবীর সংশোধনের জন্য প্রেরণ করেছেন। কিন্তু পৃথিবী যখন পাপে পাপাচারিতায় ভরে যায়, আল্লাহ তাআলা তাকে আকাশে উত্থিত করেন, আকাশে উঠিয়ে নেন। এটি ইহুদিদের ধারণা এবং দৃষ্টিভঙ্গি। আমাদের বিশ্বাসের যতটুকু সম্পর্ক আছে, কোরআন অনুসারে আমরা তাকে খোদা তাআলার সত্য নবী হিসেবে বিশ্বাস করি, যাকে খোদা তাআলা আল্লাহ তাআলা সুমহান এবং উচ্চ পদমর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যাকে পৃথিবীকে প্রেরণ করেন বা প্রেরণ করে আসছেন, এই পৃথিবীতে তাদের মহান মর্যাদা দিয়ে থাকেন, যা তাদের আধ্যাত্মিক ঊর্ধ্বগতির দিকে ইঙ্গিত করে। আর উদ্দেশ্য হল পৃথিবীর সংশোধন এবং যাদের ভিতর প্রেরিত হয়েছেন তাদের আধ্যাত্মিক সংশোধন। আর পরকালেও নবীদের এক উচ্চ এবং সুমহান পদমর্যাদা দেয়া হয় খোদা তাআলার পক্ষ থেকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই প্রসঙ্গে বলেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, সূরা মরিয়মের ৫৮ নম্বর আয়াত, অর্থাৎ আমরা তাকে, অর্থাৎ এই নবীকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছে। এই আয়াতের ব্যাখ্যা হল যারা মৃত্যুর পর খোদা তাআলার পক্ষ থেকে খোদা তাআলার দিকে উত্থিত হন তাদের জন্য অনেক আধ্যাত্মিক পদমর্যাদা নির্ধারিত থাকে। আল্লাহ তাআলা বলেন যে আমরা এই নবীকে ওঠানোর পর, অর্থাৎ মৃত্যুর পর, এখানে উচ্চ পদমর্যাদা দান করেছি। নবাব সিদ্দিক হাসান খান সাহেব নিজ তাফসীর ফাতহুল বায়ানে লেখেন যে এখানে রাফা শব্দের অর্থ হল আধ্যাত্মিক ঊর্ধ্বগতি, যা মৃত্যুর পর হয়ে থাকে, নতুবা নবে মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে আসবেন এটি অসম্ভব, আসতে পারেন না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সেই সকল লোকদের জন্য, এদের জন্য পরিতাপ, তারা আয়াত ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়ার ক্ষেত্রে এই অর্থটাকে ভুলে যায়। অথচ এই আয়াতে প্রথমে মুতাওয়াফিকা শব্দ আর এরপর এসেছে রাফিউকা। শুধু রাফিউকা শব্দের অর্থ মৃত্যু, শুধু মৃত্যু করা যেখানে করা যায় সেখানে মুতাওয়াফিকা রাফিউকার অর্থ কেন মৃত্যু হবে না? অন্যত্র হযরত মসীহ মওউদ ইসলাম বলেন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট কথা হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়দেহ সহ সশরীরে আকাশে যাননি, বরং মৃত্যুর পর তিনি আকাশে উত্থিত হয়েছেন। আমরা এদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে মৃত্যুর পর হযরত ইয়াহিয়া এবং হযরত আদম এবং হযরত ইদ্রিস আর হযরত ইব্রাহিম এবং হযরত ইউসুফ রাকে আকাশে উত্থিত হননি? যদি উত্থিত না হন তাহলে মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাদের সকল সবাইকে আকাশে দেখলেন? যদি আকাশে উত্থিত হন তারাও, তাহলে অনর্থক ইবনে মরিয়মের রাফার কেন ভিন্ন অর্থ করা হয়? আশ্চর্যের বিষয় হল তাওফি শব্দ যা স্পষ্ট মৃত্যুর অর্থ বহন করে সর্বত্র এটি তার জন্য ব্যবহার হয়েছে এবং উত্থিত হওয়ার লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়, কেননা তিনি সেই সমস্ত মৃতদের সাথে মিলিত হয়েছেন যারা তার পূর্বে উত্থিত হয়েছে। যদি বলেন যে পূর্বের নবীরা উত্থিত হননি, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই যে তাহলে আকাশে কিভাবে গেলেন? তারা উত্থিত হয়েছেন, এই জন্যই তারা আকাশে, তারা তাদেরকে আকাশে দেখেছেন। রাসূলুল্লাহ, কোরআনে কি আয়াত নেই যে রাফানাহু মাকান আলিয়া? এটি কি সে একই রাফা নয় যা মসীহ সম্পর্কে ব্যবহার হয়েছে? তার এটি কি তার উত্থিত হওয়ার অর্থ রাখে না? আন্না তুসরাফুন, অর্থাৎ তোমরা কোথায় দিকে, তোমাদের কোন দিকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? এইগুলো শুধু যুক্তিগত কোন প্রমাণ নয়, বরং কোরআনের সঠিক জ্ঞান এবং বোধপত্তির আলোকে মসীহ ইসলাম এটি প্রমাণ করেছেন। এক ব্যক্তি যিনি অনেক বড় ধর্মীয় আলেম হওয়ার দাবি করেন, তার কথা পূর্বেও আমি উল্লেখ করেছি এমটিএ এর প্রেক্ষাপটে, যিনি এই কথা মানার জন্য প্রস্তুতই নন যে হযরত ঈসা আলাইহিস সালামের রাফা দৈহিক রাফা হয়নি বরং আধ্যাত্মিক রাফা হয়েছে। আমাদের এক যুবক যখন ইন্টারভিউ করেছেন তাকে, সেই ইন্টারভিউর উত্তরে তিনি যে সমস্ত কথা বলেছেন সেগুলোর একটি হল, আমি তোমাদের আলেমদের তুলনায় বেশি শিক্ষিত, বেশি পড়ালেখা করেছি, মির্জা সাহেবের বইও আমি অনেক পড়েছি। আর তার কথার সার ছিল, হযরত মির্জা সাহেবের সাহিত্য কোনোভাবে আমার মনোপুত হয়নি বা আমার মনতুষ্ট কোনোভাবে আমি প্রীত হতে পারিনি। তো হেদায়েত দেয়া তো খোদা তালার কাজ। আবু জেহেল এর মতো অনেক মক্কার সর্দার মানে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় যদি কোন নূর বা জ্যোতি না দেখে বা কোরআনী শিক্ষাকে যদি কবিতা বা কাব্য আখ্যা দিয়ে থাকে, তাহলে এটি তাদের চিন্তাধারার ত্রুটি ছিল, চিন্তাধারার ব্যাধি, কোরআনের ত্রুটি নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনের মহান মর্যাদার এতে আদৌ হানি হয় না, কেননা খোদা যাদেরকে অন্তর্দৃষ্টি দিয়েছেন এবং যাদের ফিতরত পবিত্র ছিল তারা তা গ্রহণ করেছে। তো তার আজকে তার দাসের সাথে যদি একই ব্যবহার হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে কোরআনে কারীমে সর্বত্র যেখানে রাফা ব্যবহার হয়েছে অর্থ হল আধ্যাত্মিক রাফা বা আধ্যাত্মিক ঊর্ধ্বগতি। অনেক নির্বোধ বলে যে কোরআনে আয়াত রাফানাহু মাকানান আলিয়াও রয়েছে, একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে নবাব সিদ্দিক হাসান খান সাহেবের যে তিনি তার দৃষ্টিতে তিনি আধ্যাত্মিক রাফা, কিন্তু সেই যুগেও এমন কিছু মুসলমান ছিল আর আজও হয়তো আছে যারা বলে যে রাফানাহু মাকানান আলিয়া সম্পর্কে তারা নিজেদের বানানো কাহিনী বর্ণনা করে এবং বলে যে ইদ্রিস নামে এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা সশরীরে আকাশে উঠিয়েছেন। এটি নিঃসন্দেহে ইহুদি দৃষ্টিভঙ্গি, যা আমি পূর্বে বলেছি। যদি কোনো মুসলমানের এই বিশ্বাস থাকে তাহলে তার ভাবা উচিত যে সে কার অনুসরণ করছে। হযরত মসীহে মওউদ আলাইহিসসালাম বলেন যে স্মরণ রাখতে হবে যে এই কাহিনীও হযরত ঈসার কাহিনীর মতো আমাদের দুর্বল বুদ্ধির অধিকারী আলেমদের ভ্রান্তি। এখানেও রাফা শব্দের অর্থ আধ্যাত্মিক রাফা, সমস্ত মোমেন রসুল এবং নবীদের মৃত্যুর পর আধ্যাত্মিক রাফা, আধ্যাত্মিক ঊর্ধ্বগতি হয়ে থাকে, কাফের রাফা হয় না। আয়াত লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এইদিকে ইশারা করে, অর্থাৎ তাদের জন্য আকাশের দ্বার খোলা হবে না। আরাফের 41 নম্বর আয়াত এইদিকেই ইশারা করে। যদি হযরত ইদ্রিস সশরীরে জড়দেহ সহ আকাশে যেতেন তাহলে আয়াতে ফিহা তাহিয়াওনা অনুসারে আদম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আদমের কাহিনীতে আল্লাহ তাআলা বলেছেন যে এখানেই জীবনযাপন করবে আর এখানেই মরবে। আরাফের 26 নম্বর আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। মুসলমানরা বলছেন যেভাবে হযরত মসীহ আকাশে বসবাস অসম্ভব, কিভাবে তারও আকাশে যাওয়া অসম্ভব, কেননা আল্লাহ তাআলা এই আয়াতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়ে রেখেছেন যে কোনো ব্যক্তি আকাশে জীবনযাপন করতে পারে না। সমস্ত মানব মণ্ডলের জন্য জীবিত থাকার যথাযথ স্থান হল জমি বা ভূমি। এছাড়া আয়াত ফিহা তামুতুনে বলা হয়েছে যে পৃথিবীতেই তোমরা মরবে, আর এটি স্পষ্ট বলা হয়েছে যে মানুষের মৃত্যু জমিতেই হবে, ভূমিতে হবে। তাই এর ফলে আমাদের বিরোধীদের এই বিশ্বাসও পোষণ করতে হবে যে কোন সময় হযরত ইদ্রিস পৃথিবীতে আসবেন। যদি বলা হয় যে ইদ্রিস আকাশে জীবিত আছেন, তাকেও ঈসার মতো পৃথিবীতে আসতে হবে। যারা মুসলমানদের বিরোধিতা করছে তাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে। মুসলমানরা বলছে পৃথিবীতে কেউ এই বিশ্বাস রাখে না, কেউ এই বিশ্বাস রাখে না যে ইদ্রিস পুনরায় পৃথিবীতে আসবেন। মুসলমান বলছেন আশ্চর্যজনক বিষয় হল পৃথিবীতে হযরত ইদ্রিসের কবরও আছে ঈসার মতো। সার কথা হল যদি হযরত ইদ্রিসের রাফাকে দৈহিক রাফা জ্ঞান করো ঈসা আলাইহিস সালামের মতো, তাহলে হযরত ইদ্রিসের পৃথিবীতে আসার বিশ্বাস কেন রাখো না? এই বিশ্বাসও তো থাকা উচিত তোমাদের ঈসার মতো। যদি প্রমাণের দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন তাহলে হযরত মসীহ মওউদ ইসলামের লেখা এবং তার যুক্তি এবং প্রমাণের সামনে কেউ দাঁড়াতে পারে না। আশ্চর্য হতে হয় মুসলমানদের অবস্থা দেখে, একদিকে খতমে নবুয়তের ভ্রান্ত অর্থ করে আর একথা মানার জন্য প্রস্তুত নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কোন নবী আসতে পারেন, আর কোরআনে কারীমের সংবাদ ওয়া আখারিনা মিনহুম থাকা সত্ত্বেও, অর্থাৎ এই সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যে তাদের আরেকটা শ্রেণীর ভিতর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করেন, যারা এখনো প্রথম শ্রেণীর সাথে মিলিত হয়নি, এটি তারা পরে কিন্তু তা সত্ত্বেও মানে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি ইমামুকুম মিনকুম নিয়ে ভাবে না, একই সাথে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসার দাবিও করে। এরা অজ্ঞতার কারণে মনে করে যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম কাদিয়ানি মসীহ এবং মাহদী হওয়ার দাবি করে নবী এবং রসুল হওয়ার দাবি করে নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননা করেছেন, তার মহান মর্যাদার হানি করেছেন। অথচ এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য এবং মহিমা সম্পন্ন কথা। তার প্রতি ভালোবাসার কারণে তার উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা এক নবী প্রেরণ করেছেন যার পবিত্র মকাম হল নবুয়তের মকাম। এক ব্যক্তি প্রেরণ করেন যার মর্যাদা হল নবুয়তের পদমর্যাদা, নবুয়তের সেই মকাম মর্যাদা শুধু খোদার সাথে সম্পর্কের কারণে নয়, শুধু যেভাবে পূর্বের নবীদের রীতি ছিল, পূর্বের নবীরা এই মর্যাদা লাভ করেছেন খোদার বিশেষ দানের কারণে, যাদের কতক নবী ছিলেন শরীয়তধারী আর অনেকেই ছিলেন শরীয়তবিহীন, যারা পূর্বের নবীদের শরীয়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন, পূর্বের নবীদের শরীয়তকে তারা জারি রেখেছেন। আগত মসির মকাম এবং মর্যাদা তার যে মহান মকাম সেটি মহানবী সাল্লামের আনুগত্যের কারণে এবং তার উম্মতভুক্ত হওয়ার কারণে এবং তার প্রতি প্রেম এবং ভালোবাসার কারণে, আর এসব কিছু ছিল খোদার প্রতিশ্রুতি মোতাবেক। প্রতিশ্রুতি ছিল যে আখারিনদের ভিতর, সেই যুগের লোকদের ভিতর মসীহ মৌউদ প্রেরিত হবেন, তাই মুসলমানদের উচিত ঈসাকে আকাশে জীবিত না মেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বে তার উম্মতের মধ্য থেকে আগত ব্যক্তিকে মানা মুসলমানদের উচিত। এতে ইসলামের জীবন নিহিত, এর ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পদমর্যাদা আসলে উন্নীত হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সম্পর্কে যারা আপত্তি করে তারা বলে, মির্জা সাহেব যে বলেছেন ঈসাকে মরতে দাও, এতে ইসলামের জীবন নিহিত। তারা বলে যে আসলে মির্জা সাহেবের এই উক্তির ইসলামের জীবিত হওয়ার সাথে কোন সম্পর্ক নেই, বরং নিজ দাবিকে তিনি জীবিত রাখতে চান। যে কারণে মুসলমান ও খ্রিস্টানদের ভিতরে যে রাফার বিশ্বাস রয়েছে তার তিনি বিরোধী, আর এই কারণে তিনি ঈসা আলাইহিস সালামকে জীবিত মানে বিশ্বাস করেন না, তাকে মৃত নবী হিসাবে বিশ্বাস করেন। আল্লাহ এদেরকে কাণ্ড জ্ঞান দান করুন। আমরা আহমদি এই কথার উপর বিশ্বাস রাখি যে সবচেয়ে মহান এবং সবচেয়ে উঁচু মর্যাদা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, খোদা তাআলার সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রকৃতির নিয়ম অনুসারে কোন মানুষের আকাশে জীবিত আরোহণ করা সশরীরে সম্ভব হত, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই যাওয়া উচিত ছিল, এছাড়া অন্য কেউ হতে পারে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনায় যেখানে নবীদের দেখেছেন, সকল নবী সেই সকল নবীকে সকলেই সেই সকল নবী যাদেরকে সবাই মৃত জ্ঞান করে তাদের ভিতর তিনি ঈসা আলাইহিস সালামকে দেখেছেন এবং হযরত ইদ্রিসকেও। আর যেখানে হযরত ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশে দেখেছেন সেখানে রাফায়নাহু মাকানান আলিয়া আয়াত অনুসারে তার তুলনায় দুই আকাশ উপরে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আকাশে দেখেছেন, হাদিস থেকে এটি প্রমাণিত হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, কেননা তার পবিত্র পদমর্যাদা সবচেয়ে উঁচু ছিল। বরং মেরাজের যে ঘটনা বর্ণনা করা হয় তাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষষ্ঠ আকাশের উপরে নিয়ে যাওয়া হয়েছে। ষষ্ঠ আকাশে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, তার সাথে রাসূলুল্লাহর দেখা হয়। মূসা আলাইহিস সালাম খোদা তাআলাকে বলেন যে রব্বে লাম আযুন্না আন ইউরফা আলাইয়া আহাদ। হযরত মসীহ মওউদ ইসলামের যে অনুবাদ করেছেন তা হল, হে আল্লাহ, আমার কোন ধারণাই ছিল না যে কোন নবী আমার তুলনায় বড় হতে পারে বা আমারও উপরে যেতে পারে এবং রাফার ক্ষেত্রে আমার তুলনায় এগিয়ে থাকবে। হযরত মসীহ মাসলাম বলেন যে দেখো রাফা শব্দ শুধু এক পদমর্যাদার প্রমাণের জন্য রাফা শব্দ ব্যবহার হয়েছে, পদমর্যাদার অর্থে ব্যবহার হয়েছে। তো এখানে সূরা বাকারার 254 নম্বর আয়াতের কথা মুসলিম বলছেন যে আয়াতে রয়েছে রাফা বাদহুম দারাজাত, অর্থাৎ কতককে কতকের উপর পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। মুসলিম ইসলাম বলছেন যে এই আয়াত এবং রসুল করিম ইসলামের হাদিস অনুসারে যে অর্থ স্পষ্ট হল, প্রত্যেক নবী নিজ মর্যাদা অনুসারে আকাশের দিকে উত্থিত হন, আর খোদার নৈকট্য অনুসারে প্রত্যেক নবী রাফা থেকে অংশ পেয়ে থাকেন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম এবং তার সর্বশ্রেষ্ঠ হওয়া সম্পর্কে কোরআনে বলেছেন যে তিনি খাতামান নবীয়িন। এর ভ্রান্ত ব্যাখ্যা করে অন্যান্য মুসলমানরা যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে খাটো করার হীন চেষ্টা করে, সেখানে যাদের উপর অপবাদ আরোপ করা হয় যে অর্থাৎ আহমদিরা নাকি খাতমানুবুয়তের অর্থ বোঝে না, এই যে জামাতের উপরে অপবাদ, দেখুন সেই জামাতের প্রতিষ্ঠাতা হযরত মসীহ ইসলামের কি সুন্দর ব্যাখ্যা করেছেন এই মহান মর্যাদাকে উন্নীত করার জন্য। এই তাফসীর এবং এই তাফসীর আর এই ব্যাখ্যাই প্রত্যেক আহমদির ইমানের অংশ, আর এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু ইসলামের সুমহান মর্যাদা ও স্পষ্ট হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন এই কথাকে ভালোভাবে স্মরণ রেখো যে যেখানে হযরত সাল্লাল্লাহু আলাইহিস সালাম খাতামুল আম্বিয়া আর হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের মকাম পূর্বেই লাভ করেছেন, তিনি এসে কিভাবে নবুয়ত হারাতে পারেন, আশা কিভাবে সম্ভব আর নবুয়ত কিভাবে হারাতে পারেন। হযরত ইসলাম যেখানে খাতামান নবীয়িন, তাই হযরত ঈসা ইসলাম যিনি পূর্বেই নবুয়ত পেয়েছেন, এখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের পবিত্র মোহর খচিত হলেই কেউ নবী হতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম পূর্বে আল্লাহ তাআলা নবুয়তের যে সম্মান দিয়েছেন তার সেই নবুয়ত ছিনে আবার পৃথিবীতে পাঠাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে। মসীহ ইসলাম বলছেন যে এটি হতে পারে না, তিনি যদি দ্বিতীয়বার আসেন তার নবুয়ত তাকে হারাতে হবে। আল্লাহ তাআলা তাকে প্রথমে যে সম্মান দিয়েছেন যে সেই সম্মান তার থাকবে না, কেননা এখন তাকে রসুল করিম ইসলামের আনুগত্য করতে হবে, এটি সম্ভব নয়, খোদার নিয়ম এটি নয়। মসীহ ইসলাম বলছেন যে এই আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সকল মহানবী সাল্লামের পর স্বাধীন নবীর আগমনকে অসম্ভব আখ্যা দেয়। অবশ্য একটা বিষয় মহানবীর পদমর্যাদাকে উন্নীত করে, অর্থাৎ এক ব্যক্তি তার উম্মতের মধ্য থেকে তার কল্যাণে সেই মর্যাদা লাভ করতে পারে যা একসময় স্বাধীন নবী পেতে পারতেন। কিন্তু যদি হযরত ঈসা খাম স্বয়ং আসেন তাহলে খাতামান নবীন আয়াতটিকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে, আর খাতামুল আম্বিয়া চিহ্নিত হবেন হযরত মসীহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একটি সাময়িক গুরুত্বহীন বিষয়, কেননা ঈসা আলাইহিস সালাম পূর্বে এসেছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিদায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম পূর্বেও এসেছিলেন এবং রাসূলুল্লাহ পরেও আসবেন। যদি বিশ্বাস করা হয় যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন হওয়াকে এই কথা ভ্রান্ত প্রমাণ করে, কেননা মহানবী সাল্লাম পৃথিবীতে এসে নিজ দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন, অথচ হযরত ঈসা আলাইহিস সালাম পূর্বে এসেছেন আর এরপর খোদা তালা তাকে তার শ্বশুরে তাকে আকাশে নিয়ে গেছেন, এরপর নবুয়ত দিয়ে পৃথিবীতে আবার পাঠাবেন। বস্তুত এই বিশ্বাস যদি পোষণ করা হয় যে স্বয়ং ঈসা আলাইহিস সালাম আসবেন, এই বিশ্বাস যদি রাখা হয় তাহলে অনেক বিপত্তি দেখা দেবে এবং খাতমানুবুয়তকে অস্বীকার করতে হবে, যা একটি কুফরি। এরপর তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শব্দ এত স্পষ্ট যে তাই দিকে পথ প্রদর্শন করত যে এই ভবিষ্যৎ বাণীতে ইসরায়েলি নবীর আসার কথা আদৌ বলা হয়নি। আর রসুল করিম সাল্লাম বারবার বলেছেন যে আমার পর কোন নবী আসতে পারে না। আর হাদিস লা নবিয়্যা বাদি এত প্রসিদ্ধ যে এই হাদিস সঠিক হওয়া সম্পর্কে কারো দ্বিমত ছিল না। কোরআন যার প্রতিটি অক্ষর সুস্পষ্ট, আয়াতে আল্লাহর রাসূল খাতামান নবীনের মাধ্যমে সত্যায়ন হয় যে প্রকৃতপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় নবুয়ত পরিসমাপ্ত হয়েছে। তাই কোন নবী নবুয়তের প্রকৃত অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আসতে পারে না, আসা কিভাবে সম্ভব হতে পারে? এর ফলে এর মাধ্যমে তো ইসলামের সমস্ত নিজাম লণ্ডভণ্ড হয়ে যাবে। আর এই কথা বলা যায় ঈসা আলাইহিস সালাম নবুয়ত হারিয়ে আসবেন, এটি অসম্মানজনক অবমাননাকর একটি কথা। খোদার নৈকট্যপ্রাপ্ত সম্মানিত নবী হযরত ঈসার মতো নবীকে নবুয়ত থেকে বঞ্চিত হতে পারেন? যদি কথা বলা হয় যে তিনি নবুয়ত হারিয়ে আসবেন, তাহলে এটি অবমাননাকর কথা, কেননা খোদা তাআলা তাকে মর্যাদা দান করেছেন পূর্বে, একটা নবুয়তের বিশেষ পদমর্যাদা দিয়ে কোরআনে সেটি উল্লেখ করে সকল প্রকারের অপবাদ থেকে পবিত্র আখ্যা দিয়ে তার রাফার কথা বলানোর পর আবার আল্লাহ বলেন তার নবুয়ত প্রত্যাহার করা হয়েছে। মুসলিম বলছেন তাই হযরত ঈসার পৃথিবীতে আসার কোন রাস্তা বাকি নেই। কথায় কোরআনে খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র নাম বা উপাধি খাতামান নবীন রেখে আর হাদিসে স্বয়ং মহানবী লা নবিয়্যা বাদি বলে এ বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন যে কোন নবী নবুয়তের স্বাধীন অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পর আসতে পারে না। আর এই কথাকে আরো স্পষ্ট করার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগত মসীহ মওত এই উম্মতের মধ্য থেকেই হবেন। বুখারীর হাদিস ইমামুকুম মিনকুম এবং মুসলিমের হাদিস ফা আম্মাকুম মিনকুম, মসীহ মওদের কথা যেখানে উল্লেখ করা হয়েছে সেখানেই রয়েছে। আর এটি স্পষ্টভাবে এ থেকে প্রতিভাত হচ্ছে যে মসীহ মওদ এই উম্মতের মধ্য থেকেই আসবেন। এখানে আরো একটি কথা আমি স্পষ্ট করতে চাই, এই যুগে হযরত মসীহ ইসলাম যেভাবে বলেছেন যে মসীহ মওদ এই উম্মতের মধ্য থেকেই আসবেন, আর এই মহান মকাম এবং মর্যাদা স্বয়ং খোদা তাআলা তাকে দিয়েছেন, আর খোদা যাকে চান দান করেন। এই উচ্চ মকাম এবং মর্যাদা লাভের পর আর যা লাভ হয়েছে রসুলুল্লাহর অনুগত্যের কারণে, তার প্রতি ভালোবাসার কারণে, এই মর্যাদা লাভের পর লাভের কারণে তাকে নবীও আখ্যা দেওয়া হয়েছে আবার রসুলও। কিছু আহমদি এমন আছে যারা পড়ালেখা করে না বা জামাতের সাথে পুরোপুরি সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত যারা নয়, যারা খোদবাদ এবং প্রোগ্রামে যাই দেখে না, বা নবাগত যাদের তরবিয়তের অভাব আছে, বা অনেকেই চাটুকারিতা বা কপটতার কারণে বা অন্য কোনো কারণে পুরোপুরি সত্য প্রকাশ করতে পারে না, তারা অনেক সময় হযরত মসীহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী বলতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় বা মানুষের সামনে স্পষ্টভাবে প্রকাশ করে না। এই বিষয়টি বা কথা বলা যায় নবী মানে অনেক সময় নবী মানলে আবার বলে যে রসুল নন, এই কথাগুলো জামাতে শিক্ষার পরিপন্থী, মসীহ মওদের দাবির পরিপন্থী। আমার কাছে কিছু এমন অভিযোগ এসেছে আশপাশের দেশগুলো থেকে, অনেকেই কয়েকজন আছে যারা এমন কথা বলে, তাবলিগ করতে গিয়ে অনেক সময় এমন কথা বলে বা নিজেদের মজলিসে মানুষের সামনে যখন বসে তখন এ ধরনের কথা মুখ থেকে বেরিয়ে যায়। তো এ সম্পর্কে স্পষ্ট হওয়া উচিত যে আগত মসীহ এবং মাহদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্যে নবুয়তের মকাম নবুয়তের পদবী তার লাভ হওয়ার ছিল, রসুলের পদবীও তার পাওয়ার কথা ছিল, আর নবী এবং রসুল একই বিষয়। এ সম্পর্কে হযরত মসীহ মওদ আলাইহিস সালাম বলেন যে তা নিজের এক এলহামের কথা বলতে গিয়ে তিনি বলেন যে কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটি আমাদের জামাতের জন্য চিন্তার বিষয়, কেননা এতে সর্বশক্তিমান খোদা বলেন যে আল্লাহ তাআলার ভালোবাসা এর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ তোমরা কামেল অনুসারী হও, তোমাদের ভিতর বিন্দুমাত্র যেন বিরোধিতা না থাকে। এখানে আমার সম্পর্কে আল্লাহর কালামে রসুল এবং নবী শব্দ ব্যবহার করা হয়েছে যে ইনি রসুল এবং আল্লাহর নবী, আর এটি রূপক ভাবে ব্যবহার হয়েছে, রূপক অর্থে, কেননা যে ব্যক্তি সরাসরি খোদার পক্ষ থেকে ওয়াহি পেয়ে থাকে আর খোদা তার সাথে নিশ্চিত বাক্যালাপ করেন যেভাবে নবীদের সাথে করেছেন, তার জন্য রসুল বা নবী শব্দ বলা অযৌক্তিক নয়, বরং এটি ব্যাপক অর্থে একটি ইস্তেহারা বা মেটাফর বা রূপক ভাষা। সেই কারণেই মুসলিম, ইঞ্জিল, দানিয়াল এবং অন্যান্য কিতাবে যেখানে আমার কথা বলা হয়েছে সেখানে আমার সম্পর্কে নবী শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দৃঢ়তা দান করুন, ঈমান দৃঢ় হোক, আমরা যেন কোনো প্রকারের দুর্বলতা না দেখাই। রাফার অর্থ সম্পর্কে আরেকটি কথা আমি উপস্থাপন করতে চাই, রাফা শুধু নবীদের সাথেই সম্পর্কযুক্ত নয়, বরং মুমিনদেরও রাফা হয়ে থাকে। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে একজন মুমিন যেখানে খোদা তালাকে সব কথা, যখন খোদা তালাকে সবকিছুর উপর প্রাধান্য দেয় তখন খোদার দিকে তার রাফা হয়, উন্নীত হয়, এই জীবনে সে খোদার দিকে উত্থিত হয় এবং বিশেষ আলোতে তাদেরকে আলোকিত করা হয়। এই রাফার ফলে শয়তানের আক্রমণে তারা এতটা দূরে চলে যান, বাইরে চলে যান, শয়তানের হাত তাদের নাগাল পায় না, শয়তানের নাগালের বাইরে তারা চলে যান। প্রত্যেক বস্তুর খোদা তালায় পৃথিবীতে একটা নমুনা রেখেছেন, আর এদিকেই ইশারা যে শয়তান যখন উপরের দিকে যেতে চায়, আকাশে যেতে চায়, একটা উল্কাপিণ্ড তার পিছুধাওয়া করে তাকে নিচে ফেলে। সাকেব উজ্জ্বল নক্ষত্রকে বলা হয়, সে বস্তুকেও সাকেব বলা হয় যা কোন ছিদ্র করে। আর সাকেবের আরেকটি অর্থ হল যা অনেক উপরে পৌঁছে, উপরে চলে যায়। এতে মানবীয় বিভিন্ন অবস্থার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, শুধু বাহ্যিক নয় বরং একটি প্রচ্ছন্ন রিয়ালিটিও এর রয়েছে, বাস্তবতা রয়েছে। মানুষের যখন খোদার উপর দৃঢ় ইমান লাভ হয় তখন আল্লাহর দিকে তার রাফা হয়, একটা বিশেষ শক্তি এবং একটি বিশেষ আলো এবং জ্যোতি তাকে দান করা হয় যার মাধ্যমে শয়তানকে সে পদানত করে। সাকেব যে হত্যা করে তাকেও বলা হয়, প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক শয়তানকে হত্যার চেষ্টা করা, ধ্বংস করা। যারা আধ্যাত্মিকতার বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ তারা এমন কথা শুনে হাসে, আসলে এরাই হাসি ঠাট্টার যোগ্য। যেভাবে একটা বাহ্যিক প্রকৃতির নিয়ম রয়েছে একটা আধ্যাত্মিক নিয়মও রয়েছে, বাহ্যিক নিয়ম আধ্যাত্মিক নিয়মের জন্য একটা প্রমাণ আল্লাহ তাআলা আমাকে তার ওয়াহিতে বলেছেন, আনতা মিন্নি বিমনজিলাতি নাজমুস সাকিব, তুমি আমার দৃষ্টিতে নাজমুস সাকিব উজ্জ্বল নক্ষত্রের মতো, অর্থাৎ তোমাকে শয়তানকে হত্যা করার জন্য সৃষ্টি করেছে, তোমার হাতে শয়তান ধ্বংস হবে, শয়তান উপরে যেতে পারে না, আকাশে যেতে পারে না। যদি মোমেন উচ্চতায় আরোহণ করে শয়তান তার উপর জয়যুক্ত হতে পারে না। মোমেনের উচিত খোদার কাছে দোয়া করা, সে যেন এমন শক্তি লাভ করতে পারে যার মাধ্যমে শয়তানকে ধ্বংস করতে পারে। যত ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় সেইগুলো দূর করা নির্ভর করে শয়তানকে ধ্বংস করার উপর। মোমেনের উচিত দৃঢ়তার সাথে কাজ নেয়া, স্থায়ী অবিচল থাকা, নেকের উপর শয়তানকে মারার চেষ্টা অব্যাহত রাখা, একদিন অবশেষে সে সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা দয়ালু এবং করিম, যারা তার পথে সংগ্রাম করে চেষ্টা করে তিনি তাদেরকে অবশেষে সফলতা দান করেন। মানুষের পদমর্যাদা শয়তানকে ধ্বংস করার উপর নিহিত। আল্লাহ তাআলা আমাদেরকে রাফার প্রকৃত অর্থ বোঝার তৌফিক দেন, আর রাফার শুধু জ্ঞানগত বিতর্কই যেন আমরা না করি, বরং নিজেদের কর্মের সংশোধন আর খোদার সাথে সম্পর্ক যেন আমরা স্থাপন করতে পারি, যেন এই সম্পর্কের কারণে, নৈকট্যের কারণে যেন শয়তানকে আমরা ধ্বংস করতে পারি, পদানত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ